আখেরাত নশ্বর জীবনের পরিণতি। আর একটু সোজা করে বলি, আখেরাত হচ্ছে যে জীবন শেষ হয়ে যায় সেই জীবনের পরিণতি হল আখেরাত। নশ্বর সবাই আমরা জানি বুঝি, যে জীবন স্থায়ী নয়, যে জীবন একবার শেষ হয়ে যায় সেই জীবনের পরিণতি হল আখেরাত। আখেরাত নশ্বর জীবনের পরিণতি, এই বিষয়ের উপর আজকের সেমিনার। এই বিষয়ের পর বক্তব্য উপস্থাপন করবেন আমাদের সম্মানিত ডক্টর হাসান ময়ুদ্দিন সাহেব। ডক্টর হাসান ময়ুদ্দিন সাহেব, ফাঁকে তার বক্তব্য শুরু করার আগেই আমি আপনাদের সামনে দুটি কথা বলব। একটা হচ্ছে সেমিনার, গতানুগতিক কোনো ওয়াজ বা বক্তব্য নয়, এ হচ্ছে শেখার একটা ফোরাম। অর্থাৎ বক্তা যা বক্তব্য শ্রুতি মণ্ডলীর সামনে পেশ করে যাবেন, শ্রুতিমণ্ডলী শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, এবং তার মনে যদি কোন প্রশ্নের উদ্রেক হয় সেই প্রশ্ন বক্তার বক্তব্যের শেষে আপনারা করতে পারেন। অর্থাৎ সেমিনার যে বিষয়ের উপর আমরা করতে যাচ্ছি সেই বিষয়টাকে শ্রোতাদের সামনে পরিষ্কার করাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। কাজেই এই উদ্দেশ্যকে সামনে রেখে যদি শ্রোতারা বক্তার বক্তব্যের মাঝখানে কোনো ব্যাপারে পরিষ্কার না হয়, তাহলে বক্তার বক্তব্য শেষ হওয়ার পরে সেটুকু প্রশ্নের মাধ্যমে পরিষ্কার করে নেবেন, এক নম্বর। দ্বিতীয়ত, 50 মিনিটের বক্তব্যে বক্তা তার সম্পূর্ণ কথা হয়তো বলতে পারবেন না, তাই যদি এর ফাঁকে কোনো বক্তব্য বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য বক্তার বক্তব্যের মধ্যে না আসে, তাহলে আমি আশা করব শ্রোতাদের মধ্যে থেকে যে কেউ বক্তৃতার শেষে তা যোগ করতে পারবেন। এই দুটো অনুরোধ রেখে আমি আপনাদের সামনে এখন আমাদের আজকের সেমিনারের বক্তা ডক্টর হাসান উদ্দিন সাহেবকে অনুরোধ করব তার বক্তৃতা পেশ করার জন্য।
أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، سلماني تو আজকের এই সেমিনারের পরিচালক এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের বিষয় হচ্ছে নশ্বর জগতের পরিণতি, আখিরাত। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ের গুরুত্ব অনেক বেশি বলেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক তৃতীয়াংশে আখিরাতের বিষয়টি উল্লেখ করেছেন। আজকের এই সেমিনারে আমার বক্তব্যটা আমি লিখিত আকারে পেশ না করে আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে পেশ করব। যেহেতু এখানে বিভিন্ন পর্যায়ের ভাই উপস্থিত আছেন শ্রোতাদের মধ্যে, তাদের বুঝবার সুবিধার জন্য, সহজ করার জন্য আমি অত্যন্ত সহজ ভাষায় সহজভাবে আখেরাতের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই মানুষের এই পার্থিব দুনিয়ায় সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া এবং বাতিলের পথে পরিচালিত হওয়া, আল্লাহ তাআলা স্রষ্টা হিসাবে তার আনুগত্যকে ত্যাগ করে শয়তানের আনুগত্য করা, আল্লাহর এতাআতকে বাদ দিয়ে আল্লাহর নাফরমানি দুনিয়াতে ব্যাপকভাবে করা, এই সব কিছুর মূল কারণ হল আখেরাতের চিন্তা বা আখেরাতের ফিকির মানুষের মধ্যে না থাকা। এবং মানুষকে আল্লাহ তাআলার এতাআত এবং এতাআত এবং তার দায়িত্ব পালনের জন্য এই দায়িত্ব অনুভূতি সৃষ্টি করা, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে রক্ষা করে পরকালের শান্তির জন্য চেষ্টা করা, এই জন্যই আখিরাতের এই উদ্দেশ্য, আখিরাতের এই বিষয়কে কোরআন মজিদে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আখিরাতের বিপরীত কোরআন শরীফে উলা ব্যবহার করা হয়েছে। উলার অর্থ দুনিয়ার জীবন, আর আখিরাত হল দুনিয়ার পরের জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সূরা ওয়াদ্দুহাতে আছে, আপনারা সকলে জানেন। উলার বিপরীত হচ্ছে আখেরাত, আর উলা হচ্ছে দুনিয়া, দুনিয়ার পরের যে জীবন সেটাকে বলা হয় আখেরাত। আল্লামা ইবনুল শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলাই আখেরাতকে এই আখেরাতের মধ্যে তিনি আওতায় অন্তর্ভুক্ত করেছেন মানুষের মৃত্যু, কবরের জীবন, হাশরের ময়দানে পুনরুত্থান, সওয়াল জওয়াব, হিসাব এবং জান্নাত এবং দোযখ, এই কতগুলো জীবনের সমষ্টিকে আখিরাত বলেছেন। সেজন্য আমরা এই বিষয়টাকে এইভাবেই সাজিয়ে নেবার জন্য চেষ্টা করব। প্রথমে আমি বলতে চাই যে আখিরাতের প্রয়োজন কেন। আখিরাতের প্রয়োজন এই জন্য যে এই দুনিয়াতে আল্লাহ তাআলার বান্দা অগণিত, কেউ মোমেন, কেউ ফাসে, কেউ কাফের, কেউ নাস্তিক, কেউ ইহুদ, কেউ নাসারা, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধর্মের মানুষ এই দুনিয়াতে বসবাস করে। আল্লাহর নাফরমান যারা যারা বান্দা, আল্লাহর নাফরমান যারা, তারা পরিপূর্ণভাবে এই দুনিয়াতে শাস্তি পায় না, আর যারা আল্লাহর নেক বান্দা তারাও এই দুনিয়াতে তার পুরোপুরি বদলাও পায় না, সওয়াব পায় না। অনেকে আছে এই দুনিয়াতে বহু মানুষকে খুন করে, অনেকে আছে মানুষের হক নষ্ট করে, অনেকে মানুষের উপর জুলুম করে, অনেকে মানুষের কে ধোকা দিয়ে তার সম্পত্তি তা সে হজম করে নেয়, কিন্তু দেখা যায় যে যে এই কাজগুলো করে সে তার শাস্তি পুরোপুরি পায় না। আবার অনেকেই দুনিয়াতে এমন আল্লাহর নেক বান্দা আছে যে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে সব ধরনের নির্যাতন এবং সব রকমের কষ্টের সম্মুখীন হয়, তার উপর অনেক ধরনের জুলুম অত্যাচার করা হয়, তার হক নষ্ট করা হয়, তাকে পদে পদে বাধা দান করা হয়, কিন্তু সেও পরিপূর্ণভাবে সওয়াব এই দুনিয়াতে পায় না। আর আল্লাহ তাআলা মানুষের জন্য এটা ওয়াদা করেছেন যে তিনি তার বিন্দু মাত্র বান্দার উপর জুলুম করেন, প্রত্যেকটা মানুষকে তার আমলের ফল তিনি আল্লাহ দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে দান করবেন, এবং এই ফল পাওয়া যায় না। মনে করেন কেউ 100 লোককে হত্যা করল, শাস্তি স্বরূপ তাকে ফাঁসি দেওয়া হলো, কিন্তু এই ফাঁসি যে দেওয়া হলো 100-র মধ্যে একজনের প্রতিদান হলো, কিন্তু বাকি 99 জনকে যে হত্যা করলো সেই 99 জনের হত্যার সে শাস্তি পাইল না। ঘুষ খাইল, শত শত মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে নিয়ে সে বড় বড় বিল্ডিং বানাইল, কিন্তু দেখা গেল যে তার বিল্ডিং ভেঙে গেল, সে কোন একজন বা দুইজন এর উপর জুলুম করার পরিণতি সে পেল, সে পাইল দুনিয়াতে, কিন্তু 100 লোকের সাথে যে জুলুম করলো সে পরিণতি সে পাইল না। ব্যভিচার করলো, ধর্ষণ করলো, চুরি করলো, ডাকাতি করল, পরিপূর্ণভাবে সে শাস্তি পায় না। এবং একটা লোক আল্লাহর এতাআত করতে গিয়ে সব ধরনের আমল করে, নেক আমল করে, সত্য পথে চলে, মিথ্যা বলে না, জুলুম করে না, জিনা করে না, সেও পরিপূর্ণভাবে তার হক দুনিয়াতে পায় না। আর যেহেতু তাকে সেই হক পেতেই হবে, জালেমের শাস্তি তাকে উপভোগ করতে হবে, আর দুনিয়াতে সে পায় না, সেই জন্য আখেরাতে এমন একটা দিন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, সেই দিনে আল্লাহ তাআলা প্রত্যেককে তার নিজের কৃতকর্মের পুঙ্খানুপুঙ্খ ভাবে তার বদলা জানাবেন। সূরা ওয়াল ইযা যুলজিলাতিল মধ্যে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে কেউ সামান্য ভালো কাজ করে কিয়ামতের দিন সে ভালো কাজের ফল সে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে খারাপ কাজ করে সামান্য রাইজ বিন্দু সরিষার দ্বারা পরিমাণ সেটাও সে পাবে, কিয়ামতের দিন দেখতে পাবে, দুনিয়াতে সে দেখতে পাবে। আমি খুব সংক্ষেপে আমার কথা হলো বলবো, এতে বোঝা গেল যে এই দুনিয়া শেষে আরেকটা দুনিয়া অবশ্য দরকার, যেখানে মানুষ তার প্রত্যেকটা হক পুরোপুরি ভাবে আল্লাহর কাছ থেকে কিছু পেয়ে নেবে, বান্দার কাছ থেকে কিছু পেয়ে নেবে, এবং এই হক দেওয়ার জন্যই আল্লাহ তাআলা ইয়াউমুল আখিরাতকে তিনি সাব্যস্ত করেছেন, এবং সেখানে মানুষকে একত্রিত করবেন, তাকে হিসাব হিসাব নিয়ে হিসাব নিকাশ তার কাছ থেকে করবেন এবং তার হক আদায় করে দেবেন। দুনিয়াতে অনেক মানুষ অন্যায়ভাবে হত্যা করা হয়, এমনকি অনেক মানুষ নিজের মেয়েকেও যদি হত্যা করে থাকে তাহলে তার সেই মেয়ে তার হত্যার বিচার না পেলেও আখেরাতের দিন তার হত্যার বিচার পাবে। সূরা ইযা শামসু কুওয়িরাত মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যানবিন কুতিলাত, যে মেয়েকে অন্যায়ভাবে বাপ হত্যা করল তাকে জিজ্ঞাসা করা হবে যে বিআইয়ি যানবিন কুতিলাত, কি কারণে তোমাকে হত্যা করা হলো, এটা কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আজ দুনিয়াতে শত শত ধর্ষণ হচ্ছে, শত শত হত্যা হচ্ছে, বাংলাদেশের পত্র পত্রিকা যদি খোলেন আপনি এমন কোন দিন পাবেন না পত্রিকায় যেখানে পাঁচটা দশটা করে খুন হয় না, এমন কোন নারী পাবেন না যেখানে দুইটা তিনটা নারীর উপর ধর্ষণ করা হয় না, এমন কোন লোক পাবেন না যার ঘরে ডাকাতি করা হয়, কিন্তু কোন এর বিচার নাই, কোথাও এর কোন প্রতিকার নাই। এইভাবে শত শত জান নষ্ট হয়ে যাচ্ছে, শত শত ধন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, কোনো বিচার নেই, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই প্রত্যেকটা জিনিসের বিচার করে। আরবদের মধ্যে সবচেয়ে বড় সন্দেহ যেটা ছিল সেটা হলো তারা আখেরাতকে বিশ্বাস করত না, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তৌহিদের দাওয়াতের সাথে সাথে মক্কার লোকদের মধ্যে আখেরাতের বিশ্বাসকে বদ্ধমূল করার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আপনি যদি তেলাওয়াত করেন তাহলে তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন পদ্ধতিতে আখেরাতের চিন্তা তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। যতক্ষণ পর্যন্ত আখেরাতের ব্যাপারে মানুষের ধারণা ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত তার পক্ষে দুনিয়াতে সঠিক পথে চলা সম্ভব নয়। এই জন্যই কোরআন শরীফে তিনটা বিষয় নিয়ে বিশেষভাবে আলোচিত হয়েছে, একটা হলো তাওহীদ, দ্বিতীয় নম্বর হলো রিসালাত এবং তৃতীয় নম্বর হলো আখেরাত। এই তিনটা বিষয়ের উপর যার ধারণা সঠিক হয়ে যায় সে কোনদিন এই দুনিয়াতে সে কোনদিন বিপদে চলতে পারে। এই দুনিয়া থেকে যাওয়ার পর যখন তার মত আসে, মৃত্যু আসে, তখন তার শুরু হয় আখেরাতের যাত্রা। সেজন্য আমি এই আখেরাতের যাত্রা এইভাবে শুরু করতে চাচ্ছি, মানুষের মৃত্যু থেকে, মানুষের মত এটা অবধারিত, মানুষ সেটা পছন্দ করুক বা না করুক, তাকে ভয়ে দশ হাত দূরে পালাক বা না পালাক, সে একটা বড় শক্তিশালী দুর্গের মধ্যে আশ্রয় নেই বা একটা সাধারণ গ্রামে বা একটা মাঠে গিয়ে আশ্রয় নেই, মৃত্যু তাকে সেখানে গিয়ে আঘাত করবে। কুল ইন কুনতুম তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশশাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা জুমআতে আল্লাহ বলেছেন যে আপনি বলে দেন যে তোমরা যদি মৃত্যু থেকে দৌড়ে পালাইতে চেষ্টা করো ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয়ই সে তোমাকে এসে ধরবে। আর মৃত্যু যখন আসবে তখন কাউকে বিন্দু মাত্র সময় দেওয়া হবে না। আজ আমরা ঠিক সেইভাবে যদি মৃত্যুকে স্মরণ করি যেভাবে আল্লাহ তাআলা মৃত্যুর জন্য স্মরণ করার জন্য আমাদেরকে বলেছেন, তাহলে কোনোদিন আমরা আল্লাহ মাফমানি করতে পারি না, কোনোদিন আমরা আখেরাত থেকে এক সম্বিন্দু পরিমাণ সময় আমরা বেখেয়াল বা গাফেল হয়ে থাকতে পারি না। এই সমস্ত গুনাহ, এই সমস্ত আল্লাহ মাফমানির কারণ হলো এই মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি। আর যারা সত্যিকার ইমানদার তারা সবসময় মৌতের জন্য প্রস্তুত থাকে, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, এই জন্য হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইযা আসবাহতুম ফালা তানতাযিরুল মাসা ওয়া ইযা আমসাইতুম ফালা তানতাযিরুস সাবাহ। তিনি বলেছেন যখন তুমি সকাল ঘুম থেকে ওঠো সন্ধ্যার বিকালে তুমি জীবিত থাকবে তার জন্য তুমি অপেক্ষা করবে না, আর যদি তুমি বিকালবেলা তুমি সময় কাটাও তাহলে আগামীকাল সকাল তুমি পাবে সেই প্রত্যাশায় তুমি বসে থাকবে না। একজন মুমিনের জীবন হল সেই প্রতীকের মতো যেটা আল্লাহ রসুল বলেছেন কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবীল, দুনিয়াতে তুমি একজন প্রতীকের মতো এবং মুসাফের মতো থাকো। একজন মুসাফির তার গন্তব্য স্থানে পৌঁছা না পর্যন্ত যেমন ভাবে সে ব্যতিব্যস্ত হয়ে থাকে কোন স্টেশন আসলেও সে চিন্তা করে কখন আমি স্টেশন পার হয়ে আমার নিজের জায়গায় যাব। মমিনের জীবন হলো এই এই দুনিয়াতে তার আসল জীবনের লক্ষ্য নয়, তাকে আখেরাতে পৌঁছতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাকে উপস্থিত হতে হবে। সেই জন্য সেই দুনিয়ায় যতদিন থাকে সে আখেরাতের জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় আমি কখন আল্লাহর সাথে দিদার করব। মৃত্যুর যাত্রা মাস মানুষের যখন শুরু হয় তখন থেকে তার ভাগ্যের নির্ণয় শুরু হয়ে যায়। দুনিয়াতে যদি কেউ ভালো আমল করে থাকে তাহলে তার মৃত্যু শুভ হয় ভালো হয়, দুনিয়াতে যদি কেউ অসৎ কাজ করে থাকে তাহলে তার মৃত্যু হয় অত্যন্ত খারাপ। আর মৃত্যুর সময় একটা মানুষের জন্য কঠিন যেটা সেটা হল সাকারাতুল মওত। এই সাকারাতুল মওত এটা হক, এটা সত্য। আল্লাহ তার কোন নবীকেও এই মৃত্যুর কষ্ট থেকে তিনি মাফ করেন না। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যার অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, তখন তিনি বারবার বেহুশ হয়ে যেতেন আবার তার হুশ ফিরে আসত এবং হযরত আয়েশাকে বলতেন যে আমার কাছে তুমি পাত্রে পানি দাও, পানি দিতেন বারবার মুখ মুছতেন আর মৌতের তিনি কষ্ট অনুভব করতেন হা হা করতে। পাশে হযরত আয়েশা হযরত ফাতিমা বসা ছিলেন, তিনি বললেন যে আব্বা আপনি আল্লাহর নবী আপনার এত কষ্ট, কারণ আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহ সাকারাতুল মওত, মওতের যে কষ্ট সাকারাত বলা হয় শিদ্দাত কষ্টকে এটা সত্য, এবং তোমার আব্বার এই যে কষ্ট হচ্ছে এই কষ্ট পরে আর কোন কষ্ট হবে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্ট অনুভব করেছেন। আমাদের প্রত্যেককে এই মৃত্যু এই দুনিয়া থেকে রেহলাত করার সময় এই সর্বপ্রথম যে কঠিন পরীক্ষা সেটা হল সাকারাতুল মওতের সময় সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নেক আমল করে দুনিয়াতে তাদেরও সাকারাত হয় কিন্তু তাদের সাকারাত সেই কষ্ট অনুভব আল্লাহ তাআলা করতে দেন না। আমাদের দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা যেন আমাদের সাকারাতুল মওত আমাদের জন্য আসান করে। এরপরে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমরা সবাই মৃত ব্যক্তিকে কোথায় নিয়ে যাই, আখেরাতের কবরে যেতে নিয়ে যাই, সেই কবর থেকে শুরু হয় তার আখেরাতে পরকালের যাত্রা। এই পরকালের যাত্রার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ মারা যায় তাকে তুমি দুনিয়াতে বেশিক্ষণ টিকে রাখতে দিবে না, থাকতে দিবে না, তাকে নিয়ে যাও। যদি সে নেক কার হয়ে থাকে তাহলে দুনিয়ার এই কঠিন জায়গায় তার স্থান নাই, তাকে জান্নাতে কবরে তাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি সে বদকার হয়ে যায় তাহলে এই বদকার লোককে নিজেদের কাপে না রেখে জাহান্নামের সেই গর্তের মধ্যে তাকে নিয়ে যাও। তাহলে মৃত্যু যাত্রা শুরু হয়, একজন যায় কবরে জান্নাতের গুহায় আরেকজন যায় জাহান্নামে কবরের গুহায়, কবরে জাহান্নামের গুহায়। হযরত মুআয বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন দিলেন। দাফন দেওয়ার পর আল্লাহ রসুল বললেন যে এখন মুআযের উপর কবর মাটি তাকে চাপা দিচ্ছে, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে এই কবরের চাপা থেকে রক্ষা করতেন তো হযরত মুআযকে আল্লাহ তাআলা বাঁচায় রাখতেন, কিন্তু আল্লাহ তাআলা সেই আযাব থেকে রক্ষা করেন, যেটাকে আরবিতে বলা হয় দম্মুল কবর। প্রত্যেকটা মানুষকে এই দম্মুল কবর কবরে চাপা দেওয়া হয়, হিসাব নিকাশ তো পরে আসে, তবে যারা মোমিন ব্যক্তি তাদেরকে কবর চাপা দেওয়া হবে কিন্তু তারা সেই কষ্টটা অনুভব করবে না। আর যারা বদকার তারা কবরে যখন চাপা দিবে তারা হাড়ে হাড়ে সেই কষ্ট অনুভব করবে। আল্লাহ তাআলার খাস রহমত যে কবরের আযাব আমাদের সামনে আল্লাহ তাআলা প্রকাশ করেন নাই, এটা সম্পূর্ণ গায়বের বিষয়, যেটা আমরা দেখি না, আমরা স্পর্শ করি না, আমরা বিবেক দ্বারা যেটা বুঝে আসেন। একটা মানুষ কবরে দিলেন, দুই ঘন্টা পরে দেখলেন সেই কবরে সে অবস্থায় সাইতো, কিন্তু সেখানে এই দুই ঘন্টার মধ্যে তার কবর চাপও হয়ে গেল, তাকে মুনকার নাকি সেবা প্রশ্ন করলো এবং তার জন্য জাহান্নামের আযাব নির্ধারণ করা হলো, সবকিছু হচ্ছে কিন্তু সেটা আমরা অনুভব করি। এর কারণ, এক নম্বর কারণ হলো যে আল্লাহ তাআলা এই মুজাইব সম্পর্কে আমাদেরকে বলে দিয়েছেন যে যেটা তোমরা তোমাদের দৃশ্যের অগোচরে সেটা তোমাকে বিশ্বাস করতে হবে, আর এটাই হলো ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। দুই নম্বর, ওলামা ইকরাম বলেছেন যে কবরের আযাব যদি মানুষের সামনে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিতেন তাহলে দুনিয়াতে কোনো মানুষ জীবিত থাকতে পারত না, সব মানুষ মারা যেত, এত ভয়াবহ কঠিন থাকত। তিন, দুই নম্বর কারণ যেটা ওলামা ইকরাম বলেছেন যে আল্লাহ তাআলা মৃত ব্যক্তির আয়ে দোষকে দুনিয়াবাসীদের কাছ থেকে গোপন রাখার জন্য কবরের আযাব আল্লাহ তাআলা মানুষকে দেন। যদি কবরের আযাব মানুষের সামনে স্পষ্ট হইত, মানুষ কবরে যাওয়ার সময় কবর দিয়ে মানুষ অনুভব করত অমুক ব্যক্তির এই শাস্তি হচ্ছে, অমুক ব্যক্তির এই শাস্তি হচ্ছে, সে জিনাকারের শাস্তি এরকম হচ্ছে, গিবতের শাস্তি এরকম হচ্ছে, খুনির শাস্তি এরকম হচ্ছে, সব মানুষের দোষগুলো প্রকাশ পেয়েছে। সেজন্য আল্লাহ তাআলা কবরের আযাবকে মানুষের থেকে গুচ্ছ রেখেছেন, কিন্তু আমরা এটা বিশ্বাস করি, এটা তার আমার ইমান, ইয়াউমুল আখিরাতের প্রতি ইমান। এটা যদি কোন রকমের সন্দেহ থাকে শরীরে সে মুমিন থাকতে পারে না। আবু দাউদ শরীফের হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোন ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হয়, আমি আখিরাতের দিকে সফরের কথা বলছি আপনাদের সামনে, দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন এবং দুইজন তাকে কবরে ঘুম থেকে উঠান, বসান এবং জিজ্ঞাসা করেন মান রাব্বুকা, তোমার রব কে? মুমিন ব্যক্তি বলবে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, আদর্শ কি ছিল? সে বলবে আমার আদর্শ ছিল ইসলাম। এরপরে জিজ্ঞাসা করবে ওয়ামাল্লাযী বুয়িতা ফীকা, তোমার কাছে কাকে পাঠানো হয়েছিল নবুয়ত দিয়ে? তখন সে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ প্রশ্ন তাকে করবে যে ওয়ামা ইউদরিকা, তুমি এটা অনুভব করলে, এটা বুঝতে পারলে কেমন করে? এর অর্থ হলো যে এই যে প্রশ্নের উত্তরগুলো দিলে এটা কি কারণে তুমি প্রশ্নের উত্তরগুলো দিলে? তখন সে বলল কিতাবুল্লাহ, আমি ক্বারাতু বিহি ওয়া সাদদাক্ত, আমি আল্লাহর কালাম পড়েছি এবং আল্লাহর কালামের উপর বিশ্বাস করেছি, এই বিশ্বাসের কারণে আমি আর এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলাম। আর যদি বদকার হয়ে থাকে তো অসম্পূর্ণ রয়ে গেল, প্রশ্ন উত্তরের পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে আমার এই বান্দা যে সমস্ত উত্তর দিয়েছে সে সত্যি উত্তর দিয়েছে, হে ফেরেশতাগণ তার জন্য কবরের দরজা তুমি খুলে দাও, তাকে কবরে জান্নাতবাসীদের লিবাস তাকে পরাইয়া দাও এবং জান্নাতের সাথে তার যোগাযোগ তুমি করে দাও। আর যদি কেউ আল্লাহ না করু, মাহাজ আল্লাহ, আল্লাহ নাফরমানি করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়, ঠিক তেমনি তাকে দুজন ফেরেশতা উঠায় জিজ্ঞাসা করে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়ামাল্লাযী বুয়িতা ফীকা ওয়ামা ইউদরিকা, এই চারটা প্রশ্নের উত্তরে সে বার বার বলবে হা হা লা আদরি, আমি কিছুই বলতে পারি না। তখন গায়েব থেকে বলা হবে এই ব্যক্তি যা বলেছে সব মিথ্যা, তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও এবং আগুনের পোশাক তাকে পরাইয়ে দাও এবং সব সময় জান্নাতে জাহান্নামের সাথে তার দরজা তুমি খুলে দাও, সেখানে তার সাথে তার সম্পর্ক থাকবে জাহান্নামের, আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা কেউ বলতে পারি না মুনকারের নাকিরের সওয়াল আমরা সঠিকভাবে উত্তর দিতে পারবো কিনা, এটা হলো আমলের উপর নির্ভর করে, এখানে নির্ভর করবে আপনার ভবিষ্যৎ আখেরাতে আপনি কোথায় যাচ্ছেন, আপনার কর্মই আপনার ঠিকানা নির্ধারণ করে দেওয়া হবে। এখনো বিচার হয় নাই, আপনার ফয়সালা হয় নাই, আপনার আমল এই কবরে নির্ধারিত করে দেওয়া হচ্ছে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, আরেকদল জাহান্নামে যাবে। এই কবরে অনাদি অনন্তকাল পর্যন্ত থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত কেয়ামত না হয়। এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। ফিরাউন কে সকালে এবং বিকালে তার সামনে জাহান্নামের আগুন তার সামনে পরিবেশন করা হয়। এর দ্বারা বোঝা গেল যে যতদিন পর্যন্ত নেক আমলকারী জান্নাতে থাকে, কবরে থাকবে, ততদিন পর্যন্ত সে জান্নাতের নিয়ামত উপভোগ করতে থাকবে। আর বদকার যতদিন পর্যন্ত কবরে থাকবে, ততদিন পর্যন্ত সে জাহান্নামের শাস্তি পেতে থাকবে। এটা হলো হাজত খানার মতো অবস্থা, কবরটা হলো হাজত খানার মতো অবস্থা। কোন আসামিকে যখন ধরে নিয়ে যায়, আগে তাকে হাজতে রাখে, আদালতে পেশ করার আগে তাকে পুলিশে খুব আছি ধরে মাইক ধর করে খুব শাস্তি দেয়। কবরটা হলো কি ওই হাজত খানা। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই, চূড়ান্ত শাস্তির কথা সময় আপনারা আসেনি। আমরা জানি না আমাদের কি অবস্থা হবে। নামাজ পড়ি, রোজা রাখি, হয়তো আমাদের মধ্যে ইখলাস নাই, যার কারণে এই নামাজ রোজার কোন কাজে আসবে না, হতে পারে জাহান্নামে, কবরে গিয়ে আমাদের জাহান্নামে চলে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ফাআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। যখনই তুমি ইবাদত করো তো আল্লাহকে খালেস করে, দিন আল্লাহর জন্য, আল্লাহর দিনকে খাঁটি করে তুমি আল্লাহর ইবাদত করো। ওবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। একজন আবিদের জীবন হবে যে যেমন সে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে দেখছে। আর যদি এতটুকু তার মধ্যে শক্তি, ইমান শক্তিশালী না থাকে, তাহলে তার অনুভব এতটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাকে দেখছে। এইভাবে দুনিয়ার জীবন যাপন করতে হয়, তবে নাজাত পাওয়া যায়। আর কবরের আজাব যে সত্য, এর প্রমাণ অনেক। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবাদেরকে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ সামনে দুইটা কবর পাইলেন। সাহাবাদেরকে বললেন, তোমরা যাও গিয়ে খেজুরের গাছ থেকে একটা ডাল নিয়ে আসো। নিয়ে আসা হলো এবং তিনি ডালটাকে দুই টুকরা করে একটা এক কবরে আরেকটা আরেক কবরে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেন করলেন? বলছেন যে এখানে দুইটা কবর আছে, এই দুইটা কবর বাসির উপরে শাস্তি হচ্ছে এবং তার কোনো বড় কোনো বড় ধরনের অন্যায়ের কারণে না, কিন্তু তার শাস্তি হচ্ছে অত্যন্ত বড়। একজন কি, একজন সে লা ইয়াক্তাতি রুমিনাল বাউল, সে পেশাব প্রস্রাব পায়খানা করতে সময় পা পরিষ্কারের কোন লক্ষ্য রাখে না, এইভাবে সে নামাজ রোজা করে আসে, কোনটাই তার জন্য তার শাস্তি হচ্ছে। ওয়াম্মা সানি ফাকানা ইয়ামশি বিন নামিমা। আর দ্বিতীয় শাস্তি যে লোকটা হচ্ছে, সেই মানুষের চুবুল ফুটি করত, দুইজনের সাথে একজন লাগাই দিত নিয়ে আর নিজে বসে বসে আনন্দ উপভোগ করতো, যেটা আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই ডাল দুটো কাঁচা থাকবে, হতে পারে আল্লাহ তাআলা তার আযাব কমাই দিবে, হতে পারে, নিশ্চিত না। এইভাবে আল্লাহ তাআলা তার নবীকে কোন কোন ক্ষেত্রে কবরের আযাব মর্যাদা হিসাবে দেখাই দেন, আর না হয় কোন নবীকে অন্য কাউকে দেখান না। এই জন্য এটা আমাদের বিশ্বাস করতে হবে যে কবরের আযাব সত্য। এরকম আরো কিছু হাদিস আছে, আমি সময়ের সংক্ষেপের কারণে সেদিকে যাচ্ছি না। এই যে মানুষের কবরের আযাব হয়, এটা কি মানুষের রোহের আযাব হয় না দেহের আযাব? এই ব্যাপারে ওলামায়ে কেরামের, জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরামের যে রায়, যে মত, সেটা হলো যে কবরের আযাব মানুষের দেহ এবং রূহ দুইটাকেই হয়। আর বলতে গেলে মানুষের দেহের সাথে রুহের সম্পর্কটা পাঁচ ধরনের। এক ধরনের সম্পর্ক যখন সে মায়ের পেটে সে যখন ছিল তখন, দ্বিতীয় হলো যখন সে মায়ের পেটে থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, দুনিয়াতে যখন ছিল তখন একটা সম্পর্ক। তৃতীয় হচ্ছে যে যখন কোনো মানুষ ঘুমিয়ে যায় তখন তার আত্মার সাথে একটা সম্পর্ক, কোনো কোনো সময় তার আত্মা তার সাথে থাকে, কখনো তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন আর ফেরত আসে না, ওই ঘুমন্ত অবস্থায় সেই লোক মারা যায়। আবার অনেক সময় আত্মা বিচ্ছিন্ন হয়ে যায়, আবার ঘুমানো হবার আগে আগে সেটা চলে আসে। এই একটা সম্পর্ক। চতুর্থ হল আলমে বারজাখে আত্মার সাথে মানুষের দিকের সম্পর্ক। এইটার ব্যাপারে বলা হয়েছে যে এই সম্পর্কটা সবসময় থাকে। এই জন্য শাস্তি দেহকেও হয় এবং রূহকে দুইটা দিয়ে হয়। কোন কোন সময় এটা বিচ্ছিন্ন ঘটে, যেমন নেক লোক সে যখন কবরের ছা থাকে, কোন লোক যদি তাকে সালাম করে তখন হাদিসে আছে যে আল্লাহ তাআলা তার রূহকে ফিরিয়ে দেন, তখন সে সালামের উত্তর দেয়। পঞ্চম যেটা সেটা হল কেয়ামতের দিনে আত্মার সাথে মানুষের দেহের সম্পর্ক, এবং এই সম্পর্ক যেটা এটা কোনদিন আর বিচ্ছিন্ন হয় না, সব সময় দেহের এবং আত্মার সাথে সম্পর্ক থাকে। এতে বোঝা গেল যে কবর রাজা যেটা হয় এটা মানুষের দেহ হয়, মানুষের রূহেও হয়। মানুষ কবর গিয়েও জান্নাতের সওয়াব পেতে থাকে, যেমন শহাদাদের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ শাহাদত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলবে না, তারা জীবিত জীবিত অবস্থায় আছে। আল্লাহর পক্ষ থেকে দাফন দেওয়ার পর কিছুক্ষণ দূরে এসে বললেন, তোমরা সবাই এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে তাসবীহ মানে সুদৃঢ়তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, কেননা তাকে এখনই প্রশ্ন করা হবে। এটা বলার পর হুজুর ইসলাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল ক্বাওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও দৃঢ়তা দান করেন, আখিরাতেও তাদেরকে দৃঢ়তা দান করেন। এইভাবে কবরে কতদিন, যতদিন পর্যন্ত দ্বিতীয় বড় ভূমিকম্প না আসবে ততদিন পর্যন্ত সেখানে মানুষের থাকতে হবে। যারা এখান থেকে দুনিয়াতে থেকে বিদায় নিয়েছে তাদের আখেরাতের যাত্রা এখনো চলছে। আমরা যারা দুনিয়াতে জীবিত আছি আমাদের যাত্রাও আখেরাতের দিকেই যাচ্ছে। আমরা পছন্দ করি বা না করি, আমাদের মন মতো হোক বা না হোক, আমাদের প্রত্যেকের গন্তব্যস্থানের দিকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। কেউ 40 বছরে যাত্রা করে, কেউ 5 বছরেও যাত্রা করে, কেউ 10 বছরেও যাত্রা করে, কেউ 80 বছরও যাত্রা করে, কিন্তু তাকে আখেরাতের দিকে যেতে হয় এবং হাজার হাজার বছর এই কবরের মধ্যে শায়িত থাকতে হবে। এরপরে যাত্রার দ্বিতীয় পর্যায়ে শুরু হয় ইয়ামুল বাসে উপস্থিত মানে হাসরের দিনের উপস্থিতি। এই হাসরের দিনের উপস্থিতির ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون যখন সিংহা ফুঁক দেওয়া হবে তখন কবর থেকে মাটি ভেঙে ভেঙে মানুষ উঠতে থাকবে, তখন সবাই বলবে ইয়া ওয়াইলানা আজ আমাদের কি হলো, হায় আফসোস, মান বাআসানা মিন মারকাদিনা, আমাদের কি কবর থেকে আজ কে উঠাবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সূরা ইয়াসিনে বলেছেন। আরেক জায়গায় সূরা নাজিআতে বলেছেন ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, একটা বড় ভূমিকম্প ধাক্কা লাগবে, ফাইযা হুম বিসাহিরা, তখন সবাই মানুষ সেখান থেকে জাগ্রত হয়ে উঠতে থাকবে। সেই দিনটা হলো আখিরাতে হিসাবের দিন, এবং এই দিনটা হলো আরো কঠিন। কেমন কঠিন দিন এটার একটা নমুনা আল্লাহ তাআলা নকশা কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ সকল তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, নিশ্চয় বড় যে ভূমিকম্প আসবে সেটা হলো অত্যন্ত বড় ঘটনা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাহাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। মানুষ সেদিন গর্ভবতী মহিলাও তাদের সন্তানকে প্রসব করে দিবে, ওদের বাচ্চাকেও পত্নী পেট থেকে বের করে দিবে, এবং মানুষ মাতালের মতো ঘুরতে থাকবে, আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা, তারা আসলে মাতাল নয়, তারা নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাকীর, আল্লাহর কঠিন আজাবের কারণে তাদের এই অবস্থা। এই কঠিন অবস্থার ব্যাপারে আল্লাহর আম্বিয়া কেরামও কাঁপতে থাকবে, কম্পমান থাকবে। হিসাবের জন্য যখন মানুষ দাঁড়িয়ে থাকবে হাজার হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, কোথাও বলা হয়েছে 300 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে, তাফসীরে কুরতুবীতে বলা হয়েছে। আবার বলা হয়েছে যে 4000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে হিসাবের জন্য, আসমান থেকে কোনো খবর আসবে না হিসাব কখন আসবে, এবং কখনো বলা হবে না যে এখন হিসাব দেওয়ার টাইম হয়েছে, তোমরা সবাই সমবেত হও। আর আল্লাহ তাআলার কাছে একদিন 1000 বছর দুনিয়ার সমান। وَإِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ, দুনিয়াতে তোমরা যে হিসাব গণো 1000 বছরের যে হিসাব আল্লাহর কাছে একদিনে ততটুকু হিসাব হবে। 40000 বছর যদি হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে কি অবস্থা হবে মানুষের, সেই অবস্থার কথা শুনে আম্বিয়ায়ে কিরাম কম্পমান থাকবে। মানুষ হিসাব করার জন্য, হিসাবের জন্য পালাতে থাকবে, ছুটে থাকবে, ছুটতে থাকবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, বিভিন্ন নবীর কাছে যাবে, আল্লাহর কাছে যেন সুপারিশ করে যে তাড়াতাড়ি আমাদের হিসাব হোক, আমাদের পক্ষে আর দাঁড়ানো সম্ভব না। সেই কোন ময়দান, যে হাশরের ময়দানে সূর্য মাত্র 1 মাইল দূরে থাকবে, আর সূর্য কোটি কোটি মাইল দূরে, যার কারণে জুন জুলাইয়ের গরমে আমরা ছাতা ছাড়া বাইরে যেতে পারি না, মানুষ মারা যায়। সেই সূর্য যখন 1 মাইল দূরে আসবে, সেই কঠিন মুহূর্তে মানুষ ছুটতে থাকবে হিসাবের জন্য। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন যে আমি আমার নিজের ব্যক্তিগত হিসাবের জন্য আমি আল্লাহর কাছে কিভাবে যাবো সেজন্য আমি চিন্তা করছি। সবাই বলবে যে আমার পক্ষে আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করার কোন অবকাশ নেই, কোন অধিকার নেই। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, উম্মত ছুটে যাবে, আল্লাহর রসূল সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবেন উম্মতের জন্য। অনেকক্ষণ পান কাঁদার পর আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা ওয়াশফা, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, তুমি বলো তোমাকে দেওয়া হবে যা চাও, এবং তুমি সুপারিশ করতে যা তোমার সুপারিশ শোনা হবে। তখন হিসাবের শুরু হবে। সেই হাজার হাজার মায়ে মাস পর্যন্ত আমাদেরকে দাঁড়ায় থাকতে হবে, যে হিসাবের দিনের জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম যখন এই কিয়ামতের কথা শুনতেন তখন তারা কম্পমান থাকে, চোখ দিয়ে পানি আসত কোরআনের আয়াত যখন তেলাওয়াত করতেন, বিশেষ করে ইয়া আইয়ুহান নাস তাক্বু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতু শাইউন আযীম, এটা যখন পড়তেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে থাকতেন, মুখ দিয়ে আর পড়া আসতেন। আজ আমরা দুনিয়ার জন্য এত বেশি ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার মহাব্বত এত বেশি আমাদের মধ্যে ঢুকে গেছে, কোরআনের এই আয়াতগুলো যখন আমাদের সামনে পড়া হয় তখন কোনো আমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, কোনো ভয় আসে না, যে ভয়ের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছে। সেদিন হিসাব নেওয়া হবে, আর সেই হিসাবটা হবে অত্যন্ত কঠিন। একটা হলো হিসাবান ইয়াসির, আর একটা হলো হিসাবান আসির, কঠিন হিসাব এবং সহজ হিসাব। সহজ হিসাবের ব্যাপারে হাদিসে এসছে আল্লাহ তাআলা তার কোন মুমিন বান্দাকে ডেকে বলবেন কারো সামনে না, যে তুমি এই এই অন্যায়গুলো করছো, বিশ্বাস করো, তুমি স্বীকার করো, বললে আল্লাহ আমি স্বীকার করি। হাদিসে আসছে যখন আল্লাহ তার গুনাগুলো ধরে যেতে থাকবেন, তার শরীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কাঁপতে থাকবে, তখন আল্লাহ তাআলা বলবেন যেহেতু তুমি স্বীকার করেছো, দুনিয়াতে তোমার এই গুণাগুলো ছিল, আমি রব্বুল আলামিন দুনিয়ায় এসে তোমার গুণাগুলো লুকিয়ে রেখেছিলাম, আর আখেরাতে আমি তোমার গুণাগুলো লুকিয়ে রেখে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এই অবস্থা হবে, এটাকে বলা হয় হিসাব ইয়াসির। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রাশিয়া যখন পড়তেন তখন শেষ করে এই দোয়াটা পড়তেন সূরার শেষে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, কিয়ামতের দিন তুমি এরকম হিসাব আমার কাছ থেকে নিও যেরকম হিসাবের বর্ণনা তুমি দিয়েছ, অর্থাৎ আমাদের ত্রুটিগুলো তুমি ধরো না। কে বলছেন? আল্লাহ সেই নবী যিনি সমস্ত নবীদের সর্দার, যিনি মাসুম তার কোনো যার কোনো গুণা নেই, তিনি আল্লাহর কাছে যদি এই দোয়া করতে পারেন, আমরা তো চব্বিশ ঘন্টা গুণার মধ্যে ডুবে থাকি, চব্বিশ ঘন্টা মাফুর মানের মধ্যে ডুবে থাকি, তাহলে আমাদের জন্য কিভাবে দোয়া করা দরকার আল্লাহর কাছে? এটা হলে হিসাবে আসি, হিসাবে আসি তখন এই ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুসিবা হুসিবা, এরকম হিসাব যাকে নেওয়া হবে শুরু করা হবে সে কঠিন আজাবের মধ্যে লিপ্ত হয়ে গেল। এক একটা গুণা আল্লাহ তাআলা তার সামনে ধরাই দিবেন, তুমি এই করেছিলে অমুক দিন অতটার সময় তুমি এই অন্যায় গুলো করেছিলে, তখন সে ভয়ে কাঁপতে থাকবে, সে মিথ্যা বলতে পারবে না। আল্লাহ তাআলা তার মুখের মধ্যে সিল মেরে দেবেন। সূরা ইয়াসিনে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের মুখে আমি তালা লাগিয়ে দেব, তোমার হাত দ্বারা আমি কথা বলব, ওয়াতাশহাদু আরজুলুহুম তোমাদের তাদের পা তাদের সাক্ষী দিবে। সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়াইদিহিম ওয়ারজুলুহুম বিমা কানু ইয়ামালুন, স্মরণ করো ওই দিন যেদিন তোমাদের পা তোমাদের হাত তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর কাছে, তখন সবাই বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, দুনিয়াতে হে আমার দেহ আমার চামড়া তোমাকে প্রত্যেক দিন চামড়ার তেল মালিশ করেছি, হাত ছুটে গেলে ক্রিম লাগাইছি, মাথায় তেল দিয়েছি, কত তোমার সমাদর করেছি, আজ আখেরাতে তুমি আমার বিরুদ্ধে নালিশ করছো, লিমা শাহিদতুম আলাইনা, তখন সে কি বলবে? قالوا انطقنا الله الذي انطق كل شيء, বলবে যে আল্লাহ সমস্ত জিনিসকে বাক শক্তি দিয়েছেন, সে আল্লাহ আজকে আমাকে বলার শক্তি দিয়েছেন, বাঁচবার কোন উপায় আছে? মান হুসিবা উসিবা, হাদিস শরীফে আসছে যে মানুষকে তিন পর্যায়ের হিসাব হিসাবের সময় তিন পর্যায়ের সম্মুখীন হতে হবে। এক পর্যায়ের সময় সে তার সাথীদের সাথে ঝগড়া করে, সাথীদের মানে কারোর নেতা, দুনিয়াতে অনেক লোক ভ্রান্ত নেতার অনুকরণ করে, কেউ পুরুষের অনুকরণ করে, কেউ নারীর অনুসরণ করে, কেউ তাগুতের অনুকরণ করে, কেমতের দিন তারা একজন আরেকজনের সাথে ঝগড়া করে, এটা হলো আল আরযুল মুখাসাম, ঝগড়া করে নেতাকে বলবে যে তোর কারণে আমি আজকে জাহান্নামে আসলাম, নেতা বলবে যে আমি তো তোকে জোর করে আনি না, তুই কেন তুই আমার সাথে আসলাম। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় তাদের কথোপকথন গুলো উল্লেখ করা হয়েছে। শয়তানের সাথে সে ঝগড়া করবে, সব কিছু ঝগড়া বিবাদ যখন শেষ হবে দ্বিতীয় পর্যায়ে তখন বলবে যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, তো আসলে ভুল করছি, তখন তার এই ভুল শোনা হবে না, তার এই কাকুতি মিনতি শোনা হবে না। তৃতীয় পর্যায়ে তখন আল্লাহ তাআলা বলবেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যে যার ডান হাতে হিসাব দেওয়া হবে তখন আল্লাহ তাআলা প্রত্যেকের আমার হাতে হাতে হিসাব দিবে। হাদিসে আসছে যে হিসাবের আমল নামাটা উড়ে আসছে, সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ জানি না আমার ডান হাতে হিসাবটা উড়ে আসবে না বাম হাতে উড়ে আসবে, যদি বাম হাতে আসে তাহলে আমি ডান নামে আমি ধ্বংস হয়ে গেলাম, আর যদি আমার হিসাব ডান হাতে আসে তাহলে সে কত ভালো। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, যার ডান হাতে হিসাব আসবে সে তার আনন্দের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তার কথা বলছে যে তুমি আমার বই দেখো আমলনামা দেখো, কেউ যদি হজের জন্য নাম দেয়, নাম দেওয়ার পর যখন তার ব্যালটের নাম এসে পড়ে তখন সে কি করে মানুষকে দেখায় যে আমার দেখো আমার নাম চলে আসে, আমি দুনিয়াতে দৃঢ় বিশ্বাস করতাম যে আমি আমার রবের সাথে আমি কেমন সাক্ষাৎ করব, এই জন্যই আল্লাহ তাআলা আমার ডান হাতে হিসাব করেছে। আর যদি বাম হাতে হিসাব আসে তখন সে আফসোস করবে, এমন আফসোস করবে তখন বলবে হায় আমি যদি আজকে মানুষ না হইয়া মাটির সাথে মিশে যেতাম। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের সময় যখন ওনার মানে মৃত্যুর সময় সাজ্জিত ছিলেন, তখন লোকদেরকে বললেন আমার মাথা বিছানা থেকে নিচে ফেলাইয়া দাও, আমার কপালটা আমি মাটির সাথে মিশিয়ে রাখতে চাই, আমি নিজেকে জানি না কেয়ামতে মরে যাওয়ার পর আমার স্থান জান্নাতে হবে না জাহান্নামে হবে, আমি মাটির সাথে মিশে যেতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাগানে গেলেন, তিনি দেখলেন একটা পাখি উঠছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, কি সুন্দর আনন্দ করছে। তখন তিনি বলেন হে পাখি আমি যদি তোমার মতো হতাম তাহলে তো জাহান্নামের আজাব থেকে আমি মুক্তি পেয়ে যেতাম, কিন্তু আজকে আমি মানুষ জানি না আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারবো কিনা। এই হিসাব নিকাশ যেটা হবে এটা সত্য। আমার ভাইগণ, আখিরাতের সফরের যাত্রা অনেক দীর্ঘ, হিসাব নিকাশের পর শুরু হবে আমল নামা ওজন করা, শেষ হয় নাই, আমল নামা ওজন করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল ক্বিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআন ওয়া ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আমি কিয়ামতের দিন দাঁড়িপাল্লা রাখবো এবং প্রত্যেকের আমল নামাকে ওজন করবো। ওলামায়ে কেরাম বলেছেন যে মানুষের আমল নামা সহ মানুষকে ওজন করবে, আবার কেউ কেউ বলেছেন যে শুধু মানুষের আমল নামাকে ওজন করবে। আমল নামাকে ওজন করা হলো আমল তো জিনিস তো দেখা যায় না, আরবিতে বলা হয় এটা আরব, এটা মাপা যায় না, এটা দেখা যায় না, এটা স্পর্শ করা যায় না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের আমলকে বিভিন্ন আকৃতি দান করবে। যেমন কবরের মধ্যে হাদিসে আসছে যে একজন লোক পাঠানো হবে, যখন তাকে ঘুম থেকে ওঠানো হবে নেক লোক দেখবেন সাদা পোশাক পরা, বলবে তুমি কে, বলে আমি তোমার নেক আম, তোমার সাথে আমি থাকব। হাদিস শরীফে আসছে যে সূরা ইয়াসিন বা সূরা কোন কোন সূরা আছে যে এটা পড়লে পরে যে পড়ার পর আল্লাহ তাআলা তাকে এক ধরনের আকাশের মেঘের ছায়া দান করবে, তাহলে বোঝা গেল যে আমলেরও একটা জিসিম আছে, একটা শরীর আছে, সেটা তিনি ওজন করবেন। ওজনের পর এরপরে শেষ নাই, এরপর আল্লাহ তাআলা কুলসুরাতের পোল রাখবেন, তখন বলবেন এই কুলসুরাতের পোলের উপর দিয়ে তোমাকে যেতে হবে। এই কুলসুরাতের পোলের ব্যাপারে আল্লামা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে এটা জাহান্নামের উপরে আল্লাহ তাআলা বানাবেন এবং প্রত্যেকটা লোককে বলা হবে তোমরা এই পোলের উপর দিয়ে পার হয়ে যাও। হাদিসে আসছে যার যার আমল অনুযায়ী সেই পোল পার হবে, যার বদ আমল থাকবে সেই পোল থেকে নিচে জাহান্নামে গিয়ে ছিটকে পড়বে। কেউ বিদ্যুতের গতিতে যাবে, কেউ ঘোড়া দৌড়ের মতো চলবে, কেউ হাঁটতে হাঁটতে চলবে, কেউ হুজুর খেতে খেতে পারবে। সেখান থেকে পার হওয়ার পর জান্নাতে যাওয়ার আগেও আবার তাকে আল্লাহ দরবারে আবার সেখানে উপস্থিত থাকবে, অপেক্ষা করতে হবে চূড়ান্ত যে সে জান্নাতে যাবে, গেলে কোন জান্নাত। আমাকে স্লিপ দেওয়া হয়েছে, আমার সময় প্রায় শেষ। আমার প্রিয় ভাইগণ, আখেরাতের মধু এটা এত ব্যাপক, আমি বলেছি ত্রিশ পারা কোরআন শরীফের এক তৃতীয়াংশ হল আখেরাতের বিষয়বস্তু সাবজেক্ট, যেটা এক ঘন্টা একদিনও সেটা শেষ করা কখনো সম্ভব নয়, আর এটা সম্পূর্ণ ইমানিয়াতের বিষয়, এটা মানুষের বিশ্বাসের সাথে সম্পর্কিত। আমরা দেখি না, আমরা স্পর্শ করি না। আমার পাশে একটা লোক শায়িত আছে, সে ঘুমিয়ে আছে, আমি কোরআন শরীফ পড়ছি, দেখছেন সে ঘুমের মধ্যে স্বপ্নে কোথায় কোথায় আমেরিকা বিলা সব কারে ঘুরে ঘুরে আবার দেখেন চলে আসছে, অনেকের পনেরো বছর বিশ বছর পর্যন্ত দেখেন এই পাঁচ মিনিটের সফরের স্বপ্নের মধ্যে সে ঘুরে আসছে। আখেরাতের জীবনটাও ঠিক তাই, স্বপ্নের মতো এটা অনুভব হয় না, আর এটাই হলো সবচেয়ে বড় পরীক্ষা, এটাকে বিশ্বাস করা। আখেরাতের বিশ্বাসের উপর দৃঢ় থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সব সময় তুমি মৃত্যুকে স্মরণ, সব সময় মৃত্যুকে হাদিমুল্লাজ্জাত এই মৃত্যুকে তুমি স্মরণ করো। আর জায়গায় তিনি বলেছেন যে তোমরা কবরে জিয়ারত করো, ফাইন্নাহু ইয়াযাক্কিরুকুম বিল আখিরাহ, তোমরা আখিরাতের কথা স্মরণ করো। এই যে দুনিয়ার থেকে আমরা আখিরাতে চলে যাব, এর প্রতি আমাদের উদাসীনতা কেন, এই জন্যে যে আমরা দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিয়েছি। এই হল মূল রোগ। এই রোগ দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে পরিষ্কার করব। তিনি বলেছেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আমার রব আমাকে বাদশায় মাক্কার সমান পরিমাণ স্বর্ণ পেশ করলেন। আমি বললাম যে আল্লাহ আমি তো চাই না, আমি চাই এই দুনিয়াতে একদিন উপবাস থাকবো, আরেকদিন পেট ভরা অবস্থায় থাকবো। আর যখন আমি উপবাস করবো, হে আল্লাহ আমি তোমার কাছে কান্নাকাটি করে সবসময় তোমার কাছে হাত তুলে মাপতাম আর তোমাকে স্মরণ করব। আর যখন আমি পেট ভরো থাকবো, ওয়াইদা সাবিয়াতু হামাদুকা ওয়া শাকারতুকা, সবসময় তোমার প্রশংসা করবো, তোমার নিয়ামতের শুকর করব। ইমাম আহমদ মুস্তাদে আহমদ থেকে রেওয়ায়েতটা বর্ণিত। দ্বিতীয় হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, একজন ব্যক্তি আসলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমিল আমালি ইযা আনা আমিলতুহু আহাব্বানিল্লাহ, আমাকে এমন কিছু কাজ বলে দেন যেটা করলে আল্লাহ আমাকে মহব্বত করবে, সাথে সাথে ও আহাব্বানি মানুষ আমাকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বললেন, কুসকুত ফি দুনিয়া ইউহিব্বুক আল্লাহ, দুনিয়ার মায়া মহব্বত থেকে তুমি নিজেকে বিরত রাখো, আল্লাহ তোমাকে মহব্বত করবে। ওয়াজহুদ ফি মা ইনদান নাস ইউহিব্বুক আন-নাস, মানুষের কাছে যা আছে তার থেকে নিজের লোককে সরিয়ে রাখো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ। চতুর্থ হাদিস আমর ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর শপথ খাইয়া বলি, আমি তোমাদের জন্য দারিদ্রতার ভয় করি না, কিন্তু আমি তোমাদের উপর ভয় করি যে দুনিয়া তোমাদের সামনে এমন ভাবে ছড়াইয়া দিবে, তোমাদের সামনে ঢেলে দেওয়া হবে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর দুনিয়া ছেড়ে দেওয়া হয়েছিল। তারা দুনিয়া নেওয়ার জন্য ময়দানে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় নেমে আসছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছিল, তোমরাও যদি ঠিক দুনিয়ার জন্য এইভাবে ঝাঁপিয়ে পড়ো তোমরাও ধ্বংস হয়ে যাবে। সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আমর ইবনে মাইমুন আল আওদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ইযতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটা সময়ের আগে পাঁচটা জিনিসের তুমি মূল্য দাও, গনিমত মনে করো। একটা হলো শাবাবাকা ক্বাবলা হামিক, তোমার বার্ধক্যতার আগে তোমার যৌবন কালকে তুমি মূল্য দাও। ওয়া সিহ্হাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে তোমার স্বাস্থ্যকে তুমি মূল্যবান মনে করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে তোমাকে আল্লাহ তাআলা যে ধনী করেছেন, মালদার বানিয়েছেন, সেটাকে তুমি মূল্যবান মনে করো। ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমাকে এখন যে সময় অবসরতা দেওয়া হয়েছে সেটাকে তুমি মূল্যবান মনে করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং মৃত্যুর আগে তোমার জীবনকে তুমি গনিমত মনে করো। রাসূলুল্লাহর এই পাঁচটি হাদিস আমাদের আখেরাতের প্রস্তুতির জন্য যথেষ্ট। দুনিয়া থেকে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ভোগবিলাসিতা, চাকচিক্য, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে আখেরাতকে সবসময় সামনে রাখতে হবে। যে আখেরাত আমাদের জন্য অপেক্ষা করছে, যে আখেরাতের বিভিন্ন স্তর এবং স্টেজ পার হয়ে আমাদেরকে জান্নাতে অথবা জাহান্নামে যেতে হবে, সেটার ফয়সালা আল্লাহ তাআলা করবেন। সবচেয়ে বুদ্ধিমান হলো কে? আল কাইয়্যিতু মান জানা নাফসাহু, আল্লাহ রাসূল বলেছেন বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের আত্মা সম্পর্কে বুঝতে পারল। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কে যে সামনে রেখে যে কাজ করে সেই হলো বুদ্ধিমান। আর আমরা আমাদের চরিত্র, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চালচলন, আমাদের চিন্তাধারা এর বিপরীত হয়ে গেছে। আমার প্রিয় ভাইগণ, আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতায় আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আখেরাতের চিরস্থায়ী যে জীবন, যে জীবনের কোনো শেষ নাই, যে জীবনের কোনো যার কোনো মৃত্যু নাই, যে মৃত্যুকে আল্লাহ তাআলা জান্নাত এবং দোযখের ফয়সালার আগে ওই বেহেশত এবং জান্নাতের মাঝখানে রেখে দুম্বা আকারে পেশ করে মৃত্যুকে জড়ো করে দিবেন এবং বলবেন যে আজ আর কোনো মৃত্যু নাই, হে জান্নাতবাসীরা তোমরা চিরকাল জান্নাতে থাকো, হে জাহান্নামবাসীরা তোমরা চিরকাল জাহান্নামে থাকো। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত যেন নসিব করেন, আমরা যেন কবরে গিয়েও বেহেশতের সেই সুখ শান্তি আমরা পাই, এবং হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেন আমরা সহযোগিতা পাই, এবং কুলসরাতের পুলের উপর দিয়ে সুন্দরভাবে আমরা যেন পাড়ি দিতে পারি, রসুলুল্লাহর হাউজে মোবারকে যেন হাউজে কাউসারের পানি পান করে আমরা চির জান্নাত লাভ করতে পারি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
আসলে আমি প্রশ্ন চেয়েছিলাম লিখিত নয়, লিখিত এই প্রশ্ন লিখে সমানস্থ করার কোন প্রয়োজন ছিল না। আর সেমিনারে এইটা আমাদের মুসলমান হিসেবে ট্রেনিং হওয়া উচিত যে দাঁড়িয়ে বক্তার বক্তব্যের উপর প্রশ্ন করার যে একটা শিক্ষা, দাঁড়িয়ে করার এই একটা আমাদের অনুশীলন, এটা করা দরকার। এই জন্য সামনে লিখিত দিবেন না, আজকে তার লিখিত গ্রহণ করলাম এবং লিখিত প্রশ্নের উত্তর তিনি দেবেন। প্রশ্ন আছে, মসজিদে হারামের কবরের মধ্যে ফাহাদ বিন আব্দুল আজিজ লেখা, এটা কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে? সংক্ষেপে বলে দেন।
এটা আমার বক্তৃতার সাথে সংশ্লিষ্ট না, কাজেই
কবর তলকিনের প্রশ্ন।
কবর তলকিনের প্রশ্ন হল তিনটি, মান রব্বুকা মা দীনুকা মা হাযাল্লাযী বুয়িতা, চারটি কোনটি, চতুর্থটি কোনটি? আমি আবু দাউদ, ইমাম আবু দাউদের রিওয়ায়াত হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা পেশ করেছি। এতে চারটা প্রশ্ন করা হবে, একটা হলো মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাল্লাযী বুয়িতা ফীকুম ফীকা ওয়া মা ইউদরিকা, যে কিভাবে তুমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারলা। এখানে চারটা প্রশ্ন, চতুর্থ প্রশ্ন কথা বলতে হবে।
যদি প্রশ্ন উত্তরে সন্তুষ্ট না হন তাহলে পরে গিয়ে আবার বক্তার সাথে আলাপ করে আরো ক্লিয়ার দিতে পারে।
ঘুমন্ত অবস্থায় যদি দেহ থেকে আত্মা চলে যায় আর যদি আত্মা ফিরে না আসে, অর্থাৎ মৃত্যুবরণ করে, তাহলে কি সেই ব্যক্তি মৃত্যু যন্ত্রণা ভোগ করবে? হাদিস অনুযায়ী মৃত্যু যন্ত্রণা ভোগ করে। অনেক সময় আমরা দেখি না যে অনেক লোক অনেক ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মারা যায়, আমরা টের পাই না, কিন্তু তার উপর কি বর্তায়। আমি আখেরাতের ব্যাপারে বলেছি যে মৃত্যুর যন্ত্রণা সাকারাত হয়, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ওয়াইন্নালি সাকারাতিল মাউতি হাক্কুন, যেটা আল্লাহ রাসূল বলেছেন, সেটা আমরা দুনিয়ার জীবনে অনুভব করতে পারি না, আখেরাতের কোন বিষয়তে আমরা দুনিয়াতে বসে অনুভব করতে পারি না, সেজন্য এটা সাকারাত হয় এটা বিশ্বাস করতে হবে। একশো খুন করলে একটার বিচার করলে 99টা খুনের বিচার রয়ে গেল, কিন্তু নিজাম ডাকাত 99 খুনে করার ব্যাপারে আরো একটা খুন করে কিভাবে আল্লাহর ওয়ালি হবে? প্রথমে তো নিজাম ডাকাতের যে ঘটনাটা, এটা সম্পূর্ণ বানোয়ার ঘটনা, এটা আমাদের যে